বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্রকরণের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 ডিসেম্বর, 3 পৌষ এবং ফার্সি 28 অজার। রেডিও তায়ানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্ট ওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। আমেরিকায় নজিরবিহীন সাইবার হামলা, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে ভাস্কর্য বিতর্ক নিয়ে সরকার ও আলেম সমাজের মধ্যে চলছে অস্বস্তিকর অবস্থা। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন সাপ্তাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএ এর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের, নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জারিফের মন্তব্য। বাংলাদেশের প্রতি উপজেলা থেকে 1,000 কর্মীকে বিদেশে পাঠানো হবে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে জানালেন শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের দল ত্যাগের হিড়ি দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ। এবং শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার, শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। তিনি এক টুইটার বার্তায় আরও লিখেছেন, এর আগেও যেমনটি বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর দায়িত্ব হচ্ছে পরমাণু সংক্রান্ত তৎপরতা পর্যবেক্ষণ, ন্যায্যতা প্রতিপাদন এবং এ সংক্রান্ত বাস্তব পরিস্থিতির বিষয়ে সর্বশেষ তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন। তিনি বলেন, পরমাণু সমঝোতা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেয়া আইএই এর দায়িত্ব নয়। আইএইএ কে সংক্রান্ত বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে, কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদ বুধবার যে প্রস্তাব পাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন এই প্রস্তাবের কোনো আইনগত ভিত্তি নেই। তিনি এক প্রতিক্রিয়ায় আরো বলেন, এই প্রস্তাবের প্রস্তুতকারকরা ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের কাজে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার অপব্যবহার করছে। খাতিবজাদে বলেন, এই প্রস্তাব প্রস্তুতকারক দেশগুলো বিশ্বের বহু স্থানে সামরিক আগ্রাসন চালিয়ে এবং গণহত্যার কাজে স্বৈরশাসকদের সহযোগিতা করার লক্ষ্যে সমরাস্ত্র বিক্রি করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে এদেশের জনগণের অধিকার চরমভাবে লঙ্ঘন করে যাচ্ছে। অথচ কানাডা সহ যেসব দেশ ইরান বিরোধী প্রস্তাবটি তৈরি করেছে, সেসব দেশ আমেরিকার এই দাম্ভিক পদক্ষেপ সম্পর্কে টু শব্দটি পর্যন্ত করছে না। তিনি এ ধরনের দ্বৈত আচরণ করা থেকে বিরত থাকতে এসব দেশের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে উদ্দেশ্য করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই দেশটির কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অন্য সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমাদের নিষেধাজ্ঞা আপনাদেরই কোম্পানিগুলোকে অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরানের বাজার থেকে দূরে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় আরো বলা হয়, আপনাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির কারণে আপনাদের এই বোয়িং কোম্পানি ইরানের কাছে 88টি যাত্রীবাহী বিমান বিক্রি করা থেকে বঞ্চিত হয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এক বক্তব্যে কোন ধরনের দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেছিলেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তার এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে পোস্ট দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের ফলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে শত্রু সেনাদের বহিষ্কার ও ধ্বংস করার পথ প্রশস্ত হয়েছে। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশে এক বক্তব্যে বলেন, আমেরিকা ইরানি জনগণের টুটি চেপে ধরে এদেশকে ওয়াশিংটনের সেবা দাসে পরিণত করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে। আমেরিকা শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু তেহরান ওয়াশিংটনের এই অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, আমেরিকা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং উল্টো ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে 1000 কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বিশ্বের সব অভিবাসী সহ দেশে বিদেশে অভিবাসীদের কল্যাণে ব্যাপৃত সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে শুভেচ্ছা জানান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
প্রতি উপজেলা থেকে বছরে গড়ে 1000 কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। প্রধানমন্ত্রী তার বাণীতে বিশ্বের সব অভিবাসী সহ দেশে বিদেশে অভিবাসীদের কল্যাণে ব্যাপৃত সব প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী জানান, 2019-20 অর্থবছরে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটান্সের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় 10.90% বৃদ্ধি পেয়ে 18.21 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেস তৈরি, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে সরকার। অভিবাসী দিবসের বাণীতে শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নে প্রবাসী কর্মী এবং অনিবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে দেশে আগত অভিবাসী কর্মী এবং তাদের পরিবারদেরকে সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদান এবং তাদের জন্য রিইন্টিগ্রেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৩১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ৪,৯৮,২২৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭,২১৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪,৩৩,৬১৪ জন। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দলত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। কবিরুল ইসলাম এরই মধ্যে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দল ছাড়ার কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই প্রধান কারণ হিসেবে জানিয়েছেন তৃণমূলের এই নেতা। অন্যদিকে আজই তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার কর্মাধ্যক্ষ থেকে পদত্যাগ করেছেন। এর আগে রাজ্যের মন্ত্রী ও প্রভাবশালী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব, বিধায়ক পদ এবং দল থেকে পদত্যাগ করেন। ভারতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেছেন, দেশের মূল স্রোতের বিভিন্ন রাজনৈতিক দল মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তিনি আজ শুক্রবার সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংখ্যালঘু অধিকার দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভায় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। পরিতাপের বিষয়, দীর্ঘদিন ধরে পরিকল্পিত কৌশলে এদেশের বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অন্যায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। দেশের মূল স্রোতের রাজনৈতিক দলগুলো মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করে,
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আরো বলেন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সংখ্যালঘু দিবসে দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় ও সাধারণ মানুষকে সতর্ক করতে চায় সংখ্যালঘু বিরোধী চলমান ষড়যন্ত্রের বিষয়ে। কোটি কোটি মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। ভেদাভেদের রাজনীতি নিপাত যাক, জাতীয় ঐক্য দীর্ঘজীবী হোক বলেও মোহাম্মদ কামরুজ্জামান মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। এ পর্যন্ত শতাধিক মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ পাওয়া গেছে। তবে ২০ দিন বয়সী এক মুসলিম শিশুকে দাহ করার পর বিষয়টি গোটা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। কলম্বোতে গত ৯ ডিসেম্বর ২০ দিন বয়সী একটি মুসলিম শিশুকে বাবা মায়ের তীব্র আপত্তি সত্ত্বেও দাহ করে কর্তৃপক্ষ। কোভিড-১৯ রোগে মারা গেলেই জাতি ধর্ম নির্বিশেষে মরদেহ পুড়িয়ে ফেলার সরকারি সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানরা আপত্তি জানিয়ে আসছে। গোতাবায়া রাজাপাকসের সরকার মুসলমানদের ধর্মীয় স্পর্শকাতরতাকে ইচ্ছে করে অবজ্ঞা করছে বলে অভিযোগ উঠেছে। আমেরিকা, কানাডা, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেও প্রবাসী শ্রীলঙ্কান মুসলমানেরা বিক্ষোভ করেছেন। তাদের সাথে যোগ দেন অন্য দেশের মুসলিম এবং মানবাধিকার কর্মীরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাইবার হামলা হয়েছে বলে জানা গেছে। অজ্ঞাত হ্যাকাররা এই হামলা চালিয়েছে। এই হামলার তাৎপর্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। মার্কিন যুক্তরাষ্ট্রকে সাইবার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা হতো, কিন্তু সেই দাবি এবার মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন হল। বরং এটাই প্রমাণ হল যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি শক্তির কাছ থেকে অত্যন্ত মারাত্মক আঘাতের শিকার হতে পারে। সাইবার হামলার এসব ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর এখন দেশটির জ্বালানি মন্ত্রণালয় ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা দপ্তর জানিয়েছে হ্যাকাররা এই দুই প্রতিষ্ঠানের তথ্য চ্যানেল হাতে পেয়েছে। মার্কিন কর্মকর্তারা এখনও এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। মনে করা হচ্ছে এসব সাইবার হামলা ছিল খুবই সুসংগঠিত ও বড় ধরনের লক্ষ্যভিত্তিক। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এসব সাইবার হামলার জন্য রাশিয়ার কোজিবিয়ান নামের একটি হ্যাকার গোষ্ঠী দায়ী বলে অভিযোগ করেছে, কিন্তু রাশিয়া তা জোরালোভাবে নাকচ করে দিয়েছে এবং এই অভিযোগকে রুশ বিদ্বেষী তৎপরতা বলে অভিহিত করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এসব হামলার কথিত ঘটকদের হুমকি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঘটনা উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এই সাইবার হামলার ব্যাপকতা ছিল এতই বেশি যে আক্রান্ত মার্কিন প্রতিষ্ঠানগুলো তাতে প্রায় অচল হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার ২০১৮ সালে ঘোষিত নতুন সাইবার নিরাপত্তা কৌশলে বিদেশি হ্যাকারদের ওপর হামলার নীতি গ্রহণের কথা জানিয়েছিল ও সাইবার ক্ষেত্রে ফেডারেল সরকারের নিরাপত্তা রক্ষার অগ্রগণ্য বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছিল। এখন থেকে বিদেশি হ্যাকারদের ওপর হামলা জোরদার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল ওই কৌশলে। কিন্তু এখন স্পষ্ট হল যে মার্কিন সরকারের এসব হুমকি ছিল ফাঁকা বলিমাত্র এবং ওয়াশিংটন তার ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার মুখে দিশেহারা হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে ভাস্কর্য ইস্যুতে বিতর্ক অব্যাহত রয়েছে। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান সতর্ক করে দিয়ে বলেছেন, আলেমদের অযথা হয়রানি করা হলে পরিণতি ভালো হবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন প্রশ্নে দেশের আলেম সমাজের বিরোধিতা একে কেন্দ্র করে নেতৃস্থানীয় আলেমদের নামে মামলা দায়ের, সরকারের সাথে আলেমদের পাঁচ দফা দাবি নিয়ে সমঝোতা বৈঠক, আবার পাল্টাপাল্টি হুমকি, এসব নিয়ে উভয় পক্ষেই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে শাপলা চত্বর সংঘাতের পুরনো মামলা চাঙ্গা করা এবং হেফাজতে ইসলামী বাংলাদেশের সদ্য প্রয়াত নেতা আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে 36 জন নেতাকর্মীর নামে মামলা দায়েরের ঘটনায় আলেমদের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, সরকার আলেমদের চাপের মুখে রেখে ভাস্কর্য বিরোধী আন্দোলন স্তিমিত করার কৌশল হিসেবে এসব করছে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, আলেমদের চাপের মুখে ঠেলে দিয়ে হয়রানি বা বিভক্তি সৃষ্টি করে সরকার নিজেই পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে। এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান রেডিও তেহরানকে বলেছেন,
উলামায়ে কিরামরা মূর্তির ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা আসছে সেই কথাগুলি বলে দিয়েছেন। হঠাৎ করে হেফাজতের ওই মামলাগুলি যে সচল করা, তারপরে আবার নতুন মামলা সংযুক্ত করা, এগুলি হচ্ছে উলামায়ে কিরামদেরকে হয়রানি করার সামিল। আশা করি যে সরকার উলামায়ে কিরামদেরকে হয়রানি করবেন না, যদি হয়রানি করা হয় তার পরিণতি ভালো হবে না।
অনুরূপ মন্তব্য করে জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম বলেছেন,
এই সবকিছু আমরা মনে করছি এক জায়গার থেকে সব হচ্ছে। এই সবের মূল উদ্দেশ্য ইসলামপন্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা এবং ইসলামপন্থীরা যেভাবে সরকারের বিভিন্ন দুর্নীতি, ইসলাম বিরোধিতা সবকিছুর বিরুদ্ধে ফসে উঠছে, তখন তার থেকে দূরে সরানোর জন্যই সরকার তাদের হিতাকাঙ্ক্ষীদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশের বৃহৎ ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ গুরুত্ব আরোপ করেন,
এটা তো আপনারা লক্ষ্য করেছেন মৌলিক নীতিগত বিষয়, কিন্তু আমরা সবাই যার যার সেক্টর থেকে একই ধরনের কথা বলছি, যেটা অন্যায় সে তার প্রতিবাদ কিন্তু সবাই করতেছে। আমরাও মনে করি আমরা ঐক্য চাই, আমাদের ঐক্য চাওয়ার পেছনে তো বারবার বলেছি একটাই দাবি থাকে, আদর্শের ভিত্তিতে হওয়া দরকার। হ্যাঁ, রাতারাতি ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতায় নামানোর জন্য আমরা সেই হিসাবে ব্যবহার করব না। ইসলামী আদর্শ যদি অক্ষুণ্ণ রেখে আমরা সবাই এক হতে পারি, তো দেশের মানুষ যা চায় আমরাও চাই, আমরা সেটা আহ্বান করি।
ওদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফির মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সাথে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা বলেছি পাশ্চাত্যের পরিবার ব্যবস্থায় নৈতিক মূল্যবোধের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি, আইন দিয়েই পরিবারের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পরিবার ব্যক্তিগত সীমানার আওতাভুক্ত এবং সেখানে সব বিষয়ই গোপন রাখা সম্ভব। এ কারণে পারিবারিক সহিংসতার নানা দিক ও খুঁটিনাটি বিষয় প্রমাণ করা অত্যন্ত কঠিন। এর ফলে এ ধরনের আইন থাকা সত্ত্বেও পারিবারিক সহিংসতা কমছে না। কিছুদিন আগেও ইতালির সরকারকে সহিংসতা নিয়ন্ত্রণে নয়া আইন অনুমোদন করতে হয়েছে। পারিবারিক সহিংসতা রোধে আইনের প্রয়োজন রয়েছে, কিন্তু এর পাশাপাশি এই সহিংসতার কারণ অনুসন্ধান করে সেদিকেও নজর দিতে হবে। কিন্তু পাশ্চাত্যের জীবন ব্যবস্থায় সেটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না, তারা ক্রমেই পরিবার ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। আজকের আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই আছেন।
পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের উপর সুখ শান্তি নির্ভর করে। পরিবারই হচ্ছে সন্তানদের নৈতিক ও মানসিক শিক্ষার প্রধান কেন্দ্র এবং তাদের বৈষয়িক ও আধ্যাত্মিক পৃষ্ঠপোষক। পরিবার নামক প্রতিষ্ঠান বা কেন্দ্রটি যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সন্তান তথা শিশুদের জন্য তা একটি অনিরাপদ স্থানে পরিণত হয়। যেসব পরিবারে সবসময় ঝগড়া ঝাঁটি ও সহিংসতা লেগেই থাকে, সেসব পরিবারের সদস্যরা নানা ধরনের সমস্যায় ভোগেন। প্রত্যেক সদস্যই কোনো না কোনোভাবে এই পরিস্থিতির কারণে ক্ষতির শিকার হন। তবে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশুরা পরিবারের কোনো সদস্যের মধ্যেই সহিংসতা প্রত্যাশা করে না। তাদের কোমল মন মানসিকতা সহজেই ঝগড়া বিবাদ সহ্য করতে পারে না। আর এই শিশুরা নিজেরাই যখন সরাসরি সহিংসতার শিকার হয়, তখন তা ওদের জন্য হয়ে ওঠে মহা বিপর্যয়।
কিন্তু দুঃখজনকভাবে পাশ্চাত্যের লাইফস্টাইল অনুসরণকারী দেশগুলোতে শিশুদের বিরুদ্ধে পারিবারিক এমনকি যৌন সহিংসতা ক্রমেই বাড়ছে। এ ধরনের সহিংসতা পুরো সমাজ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। 2018 সালের পরিসংখ্যানে বলা হয়েছে, জার্মানিতে ওই বছর 14,000-এরও বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া পারিবারিক সহিংসতার কারণে শতাধিক শিশু মারা গেছে। এক বছরে সেদেশে শিশুদের উপর নানা ধরনের নির্যাতনের মোট ঘটনা ঘটেছে 4,000-এর বেশি। এর মধ্যে ব্যাপক মারপিট এবং গরম জিনিস দিয়ে শরীরে শেক দেয়া বা শরীর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও রয়েছে। জার্মানির অপরাধ মোকাবেলা বিষয়ক দপ্তরের প্রধান এই পরিসংখ্যান সম্পর্কে বলেছেন, যেসব ঘটনা ফাঁস হয়েছে অথবা পুলিশকে জানানো হয়েছে, কেবল সেগুলোই এই পরিসংখ্যানে এসেছে। কিন্তু আত্মীয় স্বজন এবং পরিচিতজনদের মাধ্যমে শিশুদের উপর যৌন নির্যাতনের এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো লজ্জার কারণে বা অভ্যন্তরীণ কলহ রোধে চেপে যাচ্ছেন অনেকেই। তারা কোনো অভিযোগও দায়ের করছেন না।
ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, যুক্তরাজ্যের প্রায় 2,500,000 শিশু এখন পারিবারিক সহিংসতার শিকার। দাতব্য সংস্থা NSPCC-র ধারণা, ব্রিটেনের 18 বছরের কম বয়সী শিশুদের 14% পারিবারিক সহিংসতার শিকার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিচিতদের মাধ্যমে যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের যৌন নির্যাতন মোকাবেলা বিষয়ক সংস্থা RAINN-এর পরিসংখ্যান বলছে, সেদেশে 70% ধর্ষণের ঘটনাই ঘটে পরিচিতজনদের মাধ্যমে। এর মধ্যে আবার 35% ঘটনার সাথে পরিবারেরই সরাসরি কোনো সদস্য জড়িত। সহজভাবে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু ও কিশোর কিশোরীদের উপর যৌন নিপীড়নের 1/3 ঘটনার সঙ্গে নিজের পরিবারের সদস্যরাই জড়িত। এখন প্রশ্ন হল, এসব দেশ যারা নিজেদেরকে মানবাধিকারের পথিকৃত হিসেবে গণ্য করে এবং শিশু ও নারীর অধিকার রক্ষার স্লোগান দেয়, সেখানে যৌন অনাচার সহ পারিবারিক সহিংসতার মাত্রা এত বেশি কেন?
1960-এর দশক থেকে 1980-র দশক পর্যন্ত সময়ে পাশ্চাত্যের দেশগুলোতে অবাধ যৌনাচারের পক্ষে জনমত গড়ে তোলা হয়। এটাকে যৌন বিপ্লব হিসেবেও অভিহিত করা হয়। কথিত এই যৌন বিপ্লবের ফলে পাশ্চাত্যের দেশগুলোতে চিরাচরিত বিয়ে প্রথায় বড় ধরনের আঘাত আসে। এর ফলে বেড়ে যায় বিবাহ বহির্ভূত যৌনতা, জনসমক্ষে নগ্ন হওয়ার প্রবণতা এবং সমকামিতা সহ নানা ধরনের প্রকৃতিবিরোধী যৌনাচার। একই সঙ্গে বেড়ে যায় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটের ব্যবহার। পাশাপাশি গর্ভপাতকে বৈধতা দেয়া হয়, ব্যক্তি স্বাধীনতার কথা বলে এসব করা হয়। পাশ্চাত্যে যৌন স্বাধীনতার পরিণতিতে পারিবারিক সহিংসতার পাশাপাশি যৌন সহিংসতা অনেক বেড়েছে। পারিবারিক ব্যবস্থায় ব্যাপক ধস নেমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 1950-এর দশকে এ ধরনের পরিস্থিতি ছিল অকল্পনীয়। মার্কিন সাংবাদিক সাওয়ালিন ব্রাউডারের মতে, 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 2 ধরনের যৌন রোগ ছিল, কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 24টিরও বেশি যৌন রোগ ছড়িয়ে পড়েছে।
কেবল যৌন সংক্রমণজনিত রোগই নয়, বিকৃত যৌনাচারও বেড়েছে ভয়াবহ গতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলোতে এখন সমকামিতার মতো চরম বিকৃত যৌনাচারকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে। ইউনিসেফের মতে বিশ্বব্যাপী যৌন ব্যবসায় ব্যবহৃত হচ্ছে 20 লাখের বেশি শিশু। শিশু তথা মানব পাচার এই ব্যবসাকে টিকিয়ে রেখেছে। পাশ্চাত্যের ধাঁচের জীবন ও সমাজ ব্যবস্থা অনুসরণকারী দেশগুলোর পতিতালয়গুলোতে শিশুদের ব্যবহার করা হচ্ছে অবাধে। বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুদের অপহরণ করে বিক্রি করে দেওয়া হচ্ছে এসব স্থানে। চিরদিনের জন্য বন্দী হয়ে পড়ছে এসব অসহায় মানুষ। পাশ্চাত্যের দেশগুলোতে পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া হয়েছে। মানব জাতি বিশেষ করে নারীদের জন্য চরম অবমাননাকর এই ক্ষেত্রটিকে ব্যবসা হিসেবে গণ্য করা হচ্ছে। সর্বোপরি পুঁজিবাদী ব্যবস্থায় নারীকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসেবে। পাশ্চাত্যের দেশগুলোতে রাস্তার পাশে পতিতালয়ের সামনে দাঁড়িয়ে খদ্দের সংগ্রহের জন্য নারীদের অঙ্গভঙ্গি থেকে এটা সুস্পষ্ট, নারীদেরকে কতটা নিচে নামিয়ে আনা হয়েছে। নানা ধরনের পণ্যের মতো তারাও বিক্রি হচ্ছে অবলীলায়।
পাশ্চাত্যের দেশগুলো অর্থনৈতিকভাবে অনেক উন্নতি সাধন করলেও এসব নারীকে এ ধরনের অবমাননাকর কাজ থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নেয়নি। তারা বলছে অর্থের প্রয়োজনে এই কাজে নেমেছে ওইসব নারী, কিন্তু এত অর্থবিত্তের দেশগুলো এসব নারীর আর্থিক অভাব মিটিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করছে না কেন? এটি একটি স্বাভাবিক প্রশ্ন। পাশ্চাত্যের পুরুষরা তাদের ভোগ ও কামনা চরিতার্থ করতেই স্বাধীনতার নামে নারীদেরকে পতিতাবৃত্তির মতো অবমাননাকর পেশায় বন্দী করে রেখেছে। এসব ঘটনা থেকেও প্রমাণিত হয় পাশ্চাত্য নারী ও পুরুষের সমতার যে স্লোগান দেয় তার পেছনে লুকিয়ে আছে অসৎ উদ্দেশ্য। গভীরভাবে চিন্তা করলে এটা সবার কাছেই স্পষ্ট হয়ে ওঠে। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থায় নারীর সম্মান মর্যাদা তো বাড়েইনি, বরং তাদের প্রকৃত অধিকার ও সম্মান খোয়া গেছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। সে আসরেও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
সাপ্তাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা শুনলেন। শ্রোতাবন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 18 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সীমান্তে হত্যা শূন্যে নামানোর আশ্বাস মোদীর, দৈনিক কালের কণ্ঠ। প্রথম আলো লিখেছে, অভিমত, ভারতকে আরো উদার হতে হবে। মামলায় এগিয়ে বিএনপি, সম্পদে আওয়ামী লীগ প্রার্থীরা, দৈনিক যুগান্তর। বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন বিএনপির প্রধান কাজ, দাবি ওবায়দুল কাদেরের বাংলাদেশ প্রতিদিন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 16 জানুয়ারি পর্যন্ত বাড়ল, দৈনিক মানবজমিন। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, জিজ্ঞাসাবাদের জন্য আটক 4, দৈনিক সমকাল। ভারতের শিরোনাম, বিজেপি নেতাদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নয় রাজ্যকে সুপ্রিম কোর্ট, আনন্দবাজার পত্রিকা। কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, ফসলের MSP দেয়া হবে, সব কথা মোদীর, সংবাদ প্রতিদিন। বিহারে গরু চুরির অভিযোগে গণপিটুনি, মৃত্যু সংখ্যালঘুর, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। দৈনিক ইত্তেফাক, প্রথম আলো সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস লক্ষ্য ছিল 7.5 লাখ, গেছেন মাত্র 2 লাখ। দৈনিক প্রথম আলোর এই প্রতিবেদনে লেখা হয়েছে করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফিরেছেন 3.5 লাখ কর্মী। বাংলাদেশ থেকে এবছর 7.5 লাখ নতুন কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, কিন্তু এখন পর্যন্ত 2 লাখও যেতে পারেননি। অর্থাৎ বিদেশে এবছর 5 লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ হারালো বাংলাদেশ। এর প্রভাব নিশ্চিতভাবেই আগামী বছর প্রবাসী আয়ে পড়বে বলে জানিয়েছেন অভিবাসন খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। সীমান্তে হত্যা শূন্যে নামানোর আশ্বাস মোদীর, দৈনিক কালের কণ্ঠের এশিয় নামের খবরে লেখা হয়েছে। সীমান্তে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে নিকটতম প্রতিবেশী ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ উদ্বেগ জানান। জবাবে নরেন্দ্র মোদী বলেছেন তিনি ও তার দেশ সীমান্তে হত্যার সংখ্যা শূন্যে নামাতে চায়। আর প্রথম আলোর অভিমত কলামে লেখা হয়েছে ভারতকে আরও উদার হতে হবে, তিস্তা চুক্তি সহ ঋণ চুক্তির দ্রুত বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের সমাধানে সহযোগিতা এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে। বিএনপির প্রধান কাজ বিদেশিদের কাছে নালিশ দেয়া, সেতুমন্ত্রীর দাবি দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা মন ও মননে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি বলেন বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের প্রধান কাজ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, ফসলের এমএসপি দেয়া হবে সব কথা মোদীর, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে। কৃষক আন্দোলনে উত্তাল দেশ, চাষিদের বিক্ষোভে শীতের মরশুমে উত্তপ্ত সিংহু সীমান্ত, দিল্লি দরবারেও যে সেই আঁচ যথেষ্ট লেগেছে তা স্পষ্ট। এহেন পরিস্থিতিতে কৃষি আইনের সমর্থনে মধ্যপ্রদেশের কৃষকদের উন্নয়নের গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্যপ্রদেশের রায়সেনে কিষাণ কল্যাণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, আমি শুধু চাই কৃষকদের জীবন আরও সহজ হয়ে উঠুক, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি দেয়া হবে। কৃষি আইনের সমর্থনে মোদী বলেন, এই আইন এক রাতে তৈরি হয়নি, বিগত 20-30 বছর ধরে কেন্দ্র, রাজ্য, অর্থনীতিবিদ ও কৃষকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই আইনের রূপরেখা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিতে সাব জানান যে কৃষকদের উন্নয়নের কথা ভেবেই নয়া কৃষি আইন আনা হয়েছে, তাই আপাতত কৃষি আইন বাতিল হবে না। হাথরস হত্যাকাণ্ড, 4 অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চার্জ জানল সিবিআই, দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে। হাথরসের পুলিশ মানতে চায়নি 20 বছরের তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্টেও গণধর্ষণের উল্লেখ নেই। এবার সিবিআই জানিয়ে দিল অভিযুক্ত 4 জন তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, এই মর্মে তাদের বিরুদ্ধে চার্জ এনেছে সিবিআই, পাশাপাশি খুনের চার্জও আনা হয়েছে। এদিকে বিহারে গরু চুরির অভিযোগে গণপিটুনির ফলে 32 বছরের মোহাম্মদের মৃত্যু হয়েছে, পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাথমিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত হল, তো এবারের বিজয় বার্ষিকীতে বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তি এসব নিয়ে আমরা কথা বলব আজ। আর আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন
দুজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার, জাতীয় পার্টির নেতা ও বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। জনাব কাজী ফিরোজ রশিদ এবং কমরেড সাইফুল হক, আপনাদের দুজনকে রেডিও তেহরানে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা।
প্রথমে জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে জানতে চাইব,
বাংলাদেশ স্বাধীন হওয়ার 49তম বিজয় বার্ষিকী উদযাপিত হল, তো এতদিন পর এসে বাংলাদেশের প্রাপ্তি কি?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিজয়ের 50 বছরে আমরা পা দিলাম। আজ থেকে 50 বছর আগে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে তার আহ্বানে সারা দিয়ে জীবনকে উৎসর্গ করেছিলাম, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের একটি স্বপ্ন ছিল বাঙালি জাতিকে আমরা স্বাধীন করব, এবং স্বাধীনতা থেকে মূল্যবান বস্তু প্রাপ্তি আর কিছু নেই মানুষের জীবনে। বাঙালিরা জানে যে অনেক রক্তের বিনিময়ে 30 লক্ষ মানুষকে আমরা হারিয়েছি এই স্বাধীনতার যুদ্ধে, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সাথে 9 মাস জীবন বাজি রেখে প্রাণপণ যুদ্ধ করে বাংলার প্রায় 2 লক্ষ মা বোনের তাদের সম্ভ্রম হারিয়েছে। সমস্ত ত্যাগ প্রতীক্ষার পরে আমরা এই 16ই ডিসেম্বর আমরা বিজয় ছিনিয়ে আনলাম। আপনার প্রশ্ন হচ্ছে বিজয়ের এই 50 বছর পরে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। আমি এক কথা বলবো যে আমাদের প্রত্যাশা ছিল একটি স্বাধীনতা। এদেশে বারবার স্বাধীনতার জন্য লড়াই হয়েছে, বিপ্লব হয়েছে। বসেছে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে 31 সালের 25শে মার্চ একটি নয়নপণ যুদ্ধে, যাতে বললাম পাকিস্তানিদের বিরুদ্ধে। সেই যুদ্ধে এবার আমরা সকল অপশক্তিকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করলাম। এটা আমাদের বড় প্রাপ্তি, দেশ মুক্ত হয়েছে, এটাই আমাদের আজকে সবচেয়ে বড় প্রাপ্তি।
জনাব ফিরোজ রশিদ বললেন, দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রাপ্তির বিষয়ে কমরেড সাইফুল হক, আপনি কি বলবেন?
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের অর্জন তো নিশ্চয়ই, আমরা 1971-এর 9 মাসের একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিশ্বের রাজনৈতিক মানচিত্রে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের বিজয়ের একটা পর্ব সেদিন সমাপ্ত হয়েছিল। এবং গত 50 বছরে নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে, আমাদের সাফল্য রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে ঘোষণা ছিল, সাম্যের বাংলাদেশ, সামাজিক নৈতিক চার, মানবিক মর্যাদা, বা এমনকি 72-এর সংবিধানে যে চার মৌলনীতি ছিল, দুর্ভাগ্যজনক ভাবে আজ 49 বছর পরে বাংলাদেশ তার 180 ডিগ্রি উল্টো দিকে যাত্রা করেছে। বাস্তবে আমরা পাকিস্তানের জামানায় মতই এক দেশে দুই সমাজ দুই অর্থনীতি আজকে এখানে কায়েম হয়েছে। আমরা যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিদের অস্বীকৃতির জন্য আমাদের মুক্তিযুদ্ধ এগিয়ে এসেছিল, মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল, আজকে দুর্ভাগ্যজনক ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে খুবই সংকুচিত, আর ভোটের অধিকার তো কার্যত এখন অস্বীকৃত।
জনাব কাজী ফিরোজ রশিদ, এই সুদীর্ঘ সময়ে অপ্রাপ্তিটা কি? তাহলে কিছু কি অপ্রাপ্তি আছে বলে আপনি মনে করেন?
চাওয়া এবং পাওয়ার মধ্যে তো পার্থক্য অনেক আছে। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের গণতান্ত্রিক ভিত্তি সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা বলবো না, এখনো সে লড়াই আমরা করে যাচ্ছি পরিপূর্ণভাবে। সমস্ত মানুষের যে অধিকার, সে অধিকার হয়তো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারিনি। আরেকটি জিনিস, যেটা বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সে ছিল 22 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম পাকিস্তানে। এরা আমাদের দেশটাকে লুটপাট করে খেত, এখন আমাদের 22,000 পরিবার বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে। এই এদের টাকাটা আজকে বিদেশে চলে যাচ্ছে, ওখান থেকে দেখতেছেন যে এই টাকা বেগম পাড়া হচ্ছে কানাডা, আমেরিকা বাড়ি ঘর করতেছে। কিন্তু এই গরিব দেশের ট্যাক্সের টাকা যদি তারা বিদেশে নিয়ে যায় বাংলাদেশ থেকে পাচার করে, এর থেকে বড় শত্রু দেশের কেউ না।
জনাব সাইফুল হক,
অনেকে বলে থাকেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে অনেক বড় বেশি ব্যবধান রয়েছে, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখবেন?
মানে আমাদের প্রত্যাশার প্রথমত একটা বিশাল ব্যবধান। বাস্তবে তো মুক্তিযুদ্ধের পরেই 72 থেকে আমাদের জনগণের যে একটা তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা জাতীয় অর্থনীতি গড়ে তোলা, একটা আত্মমর্যাদা সম্পন্ন আমাদের একটা রাজনীতি একটা অর্থনীতি আমরা গড়ে তুলবো, সে জায়গাটা আমরা যাত্রা শুরু করতে পারিনি। বরঞ্চ পরে পরে আমরা দেখছি যে রাষ্ট্রটা হওয়ার কথা ছিল জনবান্ধব, মানুষের জন্য সংবেদনশীল, সে রাষ্ট্রটা 49 বছরে অনেক বেশি দমনমূলক হয়েছে, নিপীড়নমূলক হয়েছে, এক ধরনের ষড়তান্ত্রিক রাষ্ট্রীয় ফ্যাসিবাদের আজকে জন্ম হয়েছে। ফলে আজকে যেভাবে চুরি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, জবরদখল এবং অর্থ পাচার এবং এই সমগ্র বিষয়টা বাস্তবে 49 বছরের মাথায় এসে এক ধরনের সামাজিক নৈরাজ্য তার দেশে এখন আমরা দেখছি।
বাংলাদেশে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, একে বাংলাদেশের জন্য অনেক বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। অনেকে বলছেন স্বাধীন বাংলাদেশের জন্য এটি সবচেয়ে বড় অর্জন।
জনাব কাজী ফিরোজ রশিদ,
আপনার পর্যবেক্ষণ কি?
দেখেন যে মেগা প্রজেক্ট গুলো আছে, একটা পদ্মা সেতু দুর্যোগের থাকবে, সরকার আসে সরকার যায়, কিন্তু যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম শেষ থেকে মুছে ফেলতে পারবে না। যতদিন বঙ্গবন্ধু টার্মিনাল থাকবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তল দিয়ে, যতদিন আমাদের পায়রা সমুদ্র বন্দর থাকবে, আমাদের মেট্রো রেল থাকবে, এগুলো কিন্তু একটা বড় বড় অর্জন আমাদের এই স্বাধীনতা, দেশটা স্বাধীন হচ্ছে থেকে আজকে এই অর্জন।
পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলো সম্পর্কে জনাব সাইফুল হক, আপনার মূল্যায়ন কি?
নিশ্চয়ই আমরা আমাদের উন্নয়ন চাই, নিশ্চয়ই আমরা আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন সেখানে নিশ্চয়ই আমরা বড় বড় প্রকল্প নিশ্চয়ই হতে পারে, কিন্তু বাংলাদেশের বাজে বিশেষ প্রেক্ষিতে আমরা দেখছি এই সমস্ত মেগা প্রকল্পগুলো তৈরি হচ্ছে। আমাদের অভিজ্ঞতাটা খুবই শোচনীয়, আমরা দেখছি যে বড় বড় প্রকল্প মানে হচ্ছে মেগা দুর্নীতি। সে কারণের জন্য যখন এই সমস্ত মেগা প্রকল্পের কথা বলি, একদিকে আমরা আশাবাদী হতে চাই, আরেকদিকে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে যে আবার রাষ্ট্রীয় সম্পদের একটা বেসুমার একটা আত্মসাত চুরির একটা বুঝি রাস্তা আবার একটা খুলে গেল। ফলে আমার কাছে উন্নয়ন হচ্ছে যে আমি সত্যি সত্যি মানুষের তার যে অর্থনৈতিক চাহিদা, সামাজিক চাহিদা, সাংস্কৃতিক চাহিদা, সামগ্রিকভাবে তার জীবন এবং জীবনের নিরাপত্তা এবং জীবনের উন্নয়ন সেই জায়গাটা করা যাচ্ছে কিনা সেখানে জায়গাটা খুবই হতাশাজনক। একটা গভীর অনিশ্চয়তার মধ্যে আমাদের অধিকাংশ পরিবার আজকে তারা বসবাস করছে। ফলে যে উন্নয়ন এইসব উন্নয়ন প্রকল্পের আপনি জানেন যে কোনো জবাবদিহিতা নাই, কেন 10,000 কোটি টাকার পদ্মা সেতুর আজকে 30,000-32,000 কোটি টাকা গেছে, কোথাও এর কোনো জবাবদিহিতার প্রশ্ন, কোনো স্বচ্ছতার প্রশ্ন আসেনি। শুধু পদ্মা সেতু কেন, সমস্ত বড় বড় প্রকল্পগুলোতে মানুষের পক্ষে জনগণের জানার সুযোগ নেই কি কারণে কেন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ এসব প্রকল্পের বরাদ্দটা বৃদ্ধি করা হচ্ছে। ফলে রাষ্ট্রীয় সম্পদের একটা নয়ছয় করবার একটা তৎপরতা এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই।
জনাব কাজী ফিরোজ রশিদ,
আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, স্বাধীনতার প্রত্যাশা প্রাপ্তির যে ব্যবধানই থাকুক না কেন, তা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
গণতন্ত্রের মূল জায়গায় হচ্ছে আলাপ আলোচনা করা। আলাপ আলোচনার মাধ্যমে আমরা আমাদের সমস্ত জিনিসগুলো আমরা ফসলে বেড়ে ফেলাবো, মানুষের কল্যাণের জন্য যা কিছু দরকার তাই আমরা করবো। কে ক্ষমতা যাবে কি আসবে এটা বড় কথা না, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ শতকোটি মানুষের কল্যাণের জন্য কি কি করা যায়, এবং সেখানে যদি বাধা থাকে অবশ্যই আমরা আলোচনা করব, আলোচনা করে আমরা সব ফসলে করবো। এবং মনে করি যে সমস্ত সবাই মতামত প্রকাশের জন্য স্বাধীনতা আছে, এই যে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আমাদের দরকার, সেটুকু শ্রদ্ধা রেখে আমরা তিনটে মৌলিক জিনিসের জন্য কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। দেখেন একটা হলো অর্জন আমাদের জাতীয় পতাকা, অর্থাৎ আমাদের স্বাধীনতা, এই পতাকা অর্জন করতে আমাদের কিন্তু এত জীবন দিতে হয়েছে, জাতীয় সঙ্গীত আর জাতির জনক বঙ্গবন্ধু, এখানে কোনো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই।
জনাব সাইফুল হক, এ সম্পর্কে আপনি কি বলবেন?
কমানোর জন্য আমার প্রথম মনে করি প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন। বিদ্যমান যে আমরা যেটাকে বলি একটা জনপ্রতিনিধিত্বহীন এবং জবাবদিহিতাহীন যে চরম কর্তৃত্ববাদী শাসন যেটা চলছে, এই ব্যবস্থার প্রথমত পরিবর্তন দরকার। মানুষের ভোটার অধিকার নিশ্চিত করে তার পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাকে আজকে নিশ্চিত করা দরকার। দু নম্বর হচ্ছে সমগ্র রাজনীতি এবং রাজনৈতিক অর্থনীতি একটা দুর্নীতি একটা দুর্বৃত্তায়ন বাস্তবে পুরো দেশটাকে আজকে হলে গিলে ফেলেছে। ফলে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে একটা পরিকল্পিত একটা অভিযান ছাড়া এবং এই ব্যবস্থার খোলনলচে পরিবর্তন করা ছাড়া আমরা যে কাঙ্ক্ষিত জায়গাটা সেটা যাওয়া যাবে না। আমি মনে করি যে কিছু আশু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী একটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং এই সামগ্রিক একটা কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তনের যদি আমরা যাত্রার সূচনা করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেদিকে হয়তো আমরা একটা যাত্রা করতে পারবো।
তো জনাব কাজী ফিরোজ রশিদ এবং কমরেড সাইফুল হক, বিজয়ের এত বছর পর আজকের বাংলাদেশ, প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আবারও আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।
আমি সবাইকে আরেকবার সালাম জানাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন শ্রোতাবন্ধুরা। শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরও একবার। পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএর বক্তব্য প্রত্যাখ্যান ইরানের, নিষেধাজ্ঞায় মার্কিন কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জারিফের মন্তব্য। বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে 1,000 কর্মীকে বিদেশে পাঠানো হবে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে জানালেন শেখ হাসিনা। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের দলত্যাগের হিড়িক দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে অভিযোগ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.